বসে যাই। বহুত বড় একটা নেকির কাজ আলহামদুলিল্লাহ। এখন যে বিবাহ অনুষ্ঠান, এটা কোন সাধারণ কাজ না, এটা আমাদের শরীয়তে অনেক বড় ইবাদত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي أو كما قال النبي صلى الله عليه وسلم বিবাহ পড়ার আগে অল্প কিছু কথা হবে যেটা আমাদের জানা জরুরি, কারণ আমাদেরও আল্লাহ তাআলা ছেলে মেয়ে দান করছেন, তাদের বিবাহটাও যাতে বরকতময় হয়, আল্লাহ রসুলের তরিকায় হয়, এই জন্য কথাগুলো জানা জরুরি। তো আমি সেগুলো সংক্ষেপে বলবো। তার আগে আমি একটু চাইতেছি একটা কাগজে ছেলের নাম, ছেলের বাপের নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের বাপের নাম, এবং মোহরের পরিমাণ, মোহর কত ধার্য করা হয়েছে, দেন মোহর, এই বিষয়গুলো একটু কাগজে লিখে আমাকে দেওয়া হোক। হ্যাঁ, বর বরের বাপের নাম, কনে কনের বাপের নাম যদিও আমি জানি, এবং মোহরের পরিমাণ, মোহর কত ঠিক করা হয়েছে, দেন মোহর, এটা আমাকে দেওয়া হোক। প্রথমে আমি আল্লাহ শুকর আদায় করতেছি যে এক জামানা গেছে যে লোকেরা সেন্টার ছাড়া, কমিউনিটি সেন্টার ছাড়া বিবাহ বুঝত না। বিবাহ মানে কমিউনিটি সেন্টার। কিন্তু আল্লাহর মেহরবানি, ওলামায়ে কেরামের মেহনতে এখন অনেক মানুষ এই বুঝটা পেয়ে গেছে যে আসলে বিবাহ মসজিদে হওয়া, এটা হল আমাদের প্রিয় নবীজির সুন্নত। এই কথাটা অনেক মানুষ জেনে গেছে। সবাই বরকত চায়, সবাই রহমত চায়, কিন্তু আসবে কেমনে এটা জানে না। মসজিদে হইতে হবে, আল্লাহর ঘরে, এবং শুক্রবার হইতে হবে। ওনারা খেয়াল পেশ করছিলেন দশটায় হবে, আজকে বিশুদ্ধবার দশটায় হবে। আমি বললাম দশটায় হলে তো শুক্রবার পাওয়া যায় না, আজকে বেলা ডোবার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে যায়, আজকে বেলা ডোবার সাথে সাথে কালকে বেলা ডোবা পর্যন্ত শুক্রবার। তা আমি বলে এটাকে এই বাদ মাগরিব মানছি, যাতে শুক্রবার যে সুন্নত, নবীদের এই সুন্নতটা জিন্দা করা যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাওয়া যায়। তো আল্লাহর মেহরবানি, ওনারা খুশি খুশি আমার এই কথাকে মেনে নিয়েছেন। মসজিদে হইতে হবে এবং শুক্রবার হইতে হবে, এই দুটো কথা আমরা খেয়াল রাখি। বারো মাসের বারো মাসে বিয়ে যায়, তবে সর্বোত্তম হল শাওয়াল মাসে, রমজানের পরে যে মাস, ওটা হল সর্বোত্তম, বাকিগুলো ঠিক আছে। এখন চলতেছে হজের মাস, এটা উত্তম আলহামদুলিল্লাহ। তো মসজিদ যদি হইতেছে, এর ওসিলায় আল্লাহ তাআলা অনেক কিছু থেকে হেফাজত করছেন। এখানে বিছানা করার দরকার নেই, এখানে লাইটিং করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, সব আগে থেকে রেডি আছে। এবং আল্লাহর জমিনে মসজিদ থেকে বরকতময় কোনো স্থান নেই, আল্লাহর জমিনে মসজিদ থেকে বরকতময় কোন স্থান নেই। সমস্ত মসজিদগুলো বাইতুল্লাহ শরীফ যে কাবা, এই কাবা শরীফের ব্রাঞ্চ, এইখানে বসছি কেমন যেন কাবা শরীফে বসছি, তার ব্রাঞ্চ অফিস এটা, কত বড় বরকতের জায়গা। এই জায়গায় বিবাহ হলে আল্লাহ অবশ্যই শান্তি, সুখ শান্তি, মহাব্বত এই ফয়সালা করবেই। তো বিবাহ সম্পর্কে শরিয়াতে খুব তাকিদ করছে, এমনকি 18 পারার এক আয়াতে আসছে যে বালেগ যত অবিবাহিত ছেলেমেয়ে আছে, বালেগ প্রাপ্তবয়স্ক অবিবাহিত ছেলেমেয়ে আছে, তাদের সবাইকে বিবাহ পড়ায় দাও, এমনকি তোমাদের সমাজে কোন বিধবা নারী সেও অবিবাহিতা থাকতে পারবে না। কোন মহিলা কোন কারণে বিধবা হয়ে গেছে, তার স্বামী মারা গেছে বা কোন কারণে তালাক প্রাপ্তা হয়ে গেছে, কিন্তু তার এখনো বিবাহের বয়স আছে, বিবাহের বয়স আছে, তো আল্লাহ রসুলের হুকুম হল এই মেয়েটাকে অবিবাহিত রাখা যাবে না, অবিবাহিত রাখা যাবে না। বিয়ের বয়স বলতে 55 বছর বয়স বোঝায়, 55 বছর। এর আগে কেউ অবিবাহিত হয়ে গেলে তাকে অবশ্যই বিবাহ দিতে হবে। আমাদের সমাজে কেউ কেউ বলে যে বিয়ে তো একবারই হয়, অনেক মেয়েরা বলে বিবাহ তো একবার হয়, এটা কুফরি কথা, এটা হিন্দুয়ানি কথা, এটা বললে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয়, ইমানের ক্ষতি হয়। বিবাহ একবার হয়, কোনো মেয়ে যদি এই কথা বলে বলে আর বিবাহ বসতে রাজি না হয়, তাহলে তার ইমানের জন্য বিরাট ঝুঁকিপূর্ণ, তার ইমান থাকবে কিনা আল্লাহ ভালো জানে। আমাদের নবী আলাইহিস সালাম যতগুলো বিবাহ করছেন, একমাত্র মা আয়েশা ছাড়া সবগুলো বিধবা, একমাত্র মা আয়েশা সিদ্দিকা ছাড়া ওনার 11 বিবির 10 জনই কি ছিল, বিধবা ছিল। এর ফজিলত আছে বলেই তো মুসলিম সমাজে প্রাপ্তবয়স্কা কোন বিধবা মহিলা থাকতে পারবে না। তাহলে আল্লাহ না করুক কোন গুনাহের দরজা খুলতে পারে, গুনাহের ঝুঁকি পয়দা হইতে পারে, যেহেতু তার বিবাহের বয়স আছে, বাপ মা দিল না, বহুত গলত জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং প্রাপ্তবয়স্কে বিবাহ না দিলে হাদিসে অনেক হুঁশিয়ারি আসছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ না দিলে হাদিসে আসছে সেই ছেলে মেয়ের দ্বারা যদি কোন গুনাহ হয়, চোখের গুনাহ, চোখে দেখলো বেগানা নারী বা পুরুষকে, পুরুষ দেখে মহিলাকে, মহিলা দেখে পুরুষকে, এতে দেখলো তা চোখের জিনা, কানের দ্বারা তার আওয়াজ শুনলো, হাতের দ্বারা তাকে স্পর্শ করলো, পায়ের দ্বারা তার দিকে চলে গেল, কল্পের দ্বারা তার কল্পনা জল্পনা করলো, কল্পের গুনাহ। এইরকম যত গুনাহ সে করবে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিবাহ না দেওয়ার কারণে যত গুনাহ হবে সব গুনাহ তার আমলনামাও লেখা থাকবে, তার বাপ মায়ের আমলনামাও লেখা থাকবে। কেন? বাপ মা বিবাহ দিতে দেরি করলো কেন? যখন সে একটা ছেলে আয় রোজগার করতে সমর্থ হয় তখন তার তো কোনো ওজর থাকে না, আয় রোজগার করতে সমর্থ হয় তার কোনো ওজর নেই, কোনো আপত্তি নেই, তাকে বিবাহ দেওয়া উচিত। তা না হলে সেও গুণাগার হবে, তার বাপ মাকেও গুণাগার করবে। আর বিবাহটা করে ফেললে এক হাদিসের মধ্যে আসছে তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে গেল। হাদিস আসছে ইদা তাজাওয়াজ আল আব্দ ফাকাদ ইসতাকমালা নিসফাদ দিন। নিসফাদ দিন মানে কি? দিন মানে দিন ইসলাম, নিস মানে অর্ধেক। অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। কারণ গোনা দুটা কারণে বেশি হয়, একটা হলো পেটের চাহিদা আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। একটা চাহিদা তো কন্ট্রোল হয়ে গেল, শরীরের সম্মত হয়ে গেল, এটার গোনা আর হবে না। এখন সে পেটের চাহিদার জন্য কোন হারাম পয়সা না নেয় একটু খেয়াল করলে হলো। তো বিবাহের দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়, তাহলে এটা কত বড় আমল! আমরা এটাকে দুনিয়াবী অনুষ্ঠান মনে করি, ইবাদত। কিতাবে লিখছে, বিভিন্ন কিতাবে লিখছে যে একটা লোক মসজিদের কোনায় বসে সারাদিন কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল পড়ে, সবকিছু করে, কিন্তু সে বিবাহ শাদী করতে রাজি না। কয়টা ঝামেলা, আজকে এই হয়েছে, কালকে এই হয়েছে, কালকে ওই ছেলেদের হাসপাতালে নিয়ে দাও, কালকে এরা ডাক্তারের কাছে নিয়ে দাও, ঝামেলা মনে করে। এই মনে করে সে সারাদিন মসজিদে পড়ে আছে, এতেকাপ করে, আল্লাহ আল্লাহ করে। আর এক লোক, তার এত নামাজ পড়ার তেলাওয়াত করার সময় নেই, সে নবীদের তরিকা অনুযায়ী বিবাহ করছে, বিবাহ করে বিবি বাচ্চাকে নিয়ে আল্লাহর হুকুম মতো চলতেছে, বিবাহ করে আল্লাহর হুকুম মতো চলতেছে। তো কিতাবে লিখছে ওই মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ করনেওয়ালার থেকে যে এত ইবাদত করে নাই, বিবাহ করে ছেলে পেলেকে লালন পালন করতেছে, তার দাম আল্লাহর কাছে বেশি। ওই জিকির আল্লাহর দাম কম, ওর দাম নেই, যেহেতু সে নবীর সুন্নতকে দাফন করছে, নবীর সুন্নতকে দাফন করছে। নবীর এক হাদিসে বলছেন, নিকাহ মিন সুন্নতি, আমার তরিকা, যেটা বর্জন করলো সে আমার তরিকার উপর নেই। আর এক হাদিসে আছে, লা সরুরতা ফিল ইসলাম, বৈরাগ্যতা, বিবাহ না করা, এটা আমার ইসলাম ধর্মে স্বীকৃত না। এটা ওই যে খ্রিস্টান ধর্ম ওনারা আবিষ্কার করছে। কোরআনের এক আয়াতে আসছে 24 পারায়, যেটা আল্লাহ নাজিল করে নাই, খ্রিস্টানদের পাদ্রীরা আবিষ্কার করছিল, বিবাহ না করে কোন বনে জঙ্গলে আল্লাহ আল্লাহ করা, তারা আবিষ্কার করছিল। এটা তাদের শরীয়তে নেই, আর আমাদের শরীয়তে নেই। আমাদের শরীয়তে বিবাহ শান্তি হবে, আল্লাহ চায় দুনিয়া আবাদ হোক, আমার বান্দারা আমার ইবাদত করুক। তো বিবাহ না করলে দুনিয়া আবাদ হবে কেমনে? আল্লাহর বান্দা বান্দিরা ইবাদত করবে কেমনে? একা কতটুকু ইবাদত করা যায়? যদি কিছু ছেলে পেলে রেখে যাওয়া যায়, যারা নামাজি, যারা রোজা রাখে, যারা কোরআন পড়ে, এরকম দু পাঁচটা ছেলে পেলে রেখে দেওয়া যায়, তো প্রত্যেক দিন কবরে তার আমলনামার ভিতরে অনেক নেকি জমা হইতে থাকে প্রত্যেক দিন। কেন ওই ছেলে পেলেরা নামাজ পড়ে, ওই ছেলে পেলেরা কোরআন শরীফ পড়ে, ওই ছেলে পেলেরা মানুষকে ধর্মের কথা সব কথা শোনায়, এতে যত নেকি ওই ছেলে মেয়েরা পায়, টোটাল তার বাপ মায়ের কবরে ওই পরিমাণ নেকি যোগ করা হয়। হাদিসে আসছে, বাপ মা আশ্চর্য হয়ে যায় যে এত নেকি তো আমি করি নাই, আল্লাহ এত নেকি করতে কে আসলো? আল্লাহ উত্তর দেন, তুমি ছেলেকে নামাজি বানায় আসছো, দিনদার বানায় আসছো, ওরা যত নেকি করতেছে ওই সমস্ত নেকি তোমার আমলনামায় লেখা হইতেছে। আল্লাহ তাআলা এই জবাব দেন, এত ফজিলতের জিনিস এই বিবাহ। তো এই বিবাহ সম্পর্কে আমাদের দেশের কিছু ভুল প্রথা আছে, এই ব্যাপারে আমি কিছু কথা বলতেছি। প্রথম কথা হল, ছেলে বা মেয়ে বিবাহ দিতে হলে সর্বপ্রথম দিনদারি দেখতে হবে, পাত্র বা পাত্রী ইমানদার কিনা, নামাজি কিনা। কতগুলো সঠিক বিশ্বাসের নাম ইমান, যা আমি আমার লেখা কিতাবুল ইমানে লিখে দিছি। আমার লেখা অন্তত প্রায় 40টার মতো বই আছে, একটা বইয়ের নাম কিতাবুল ইমান, এই বইটা যদি পড়া হয়, মসজিদে মসজিদে এক একটা পয়েন্ট তালিম করা হয়, তাহলে ইমান কি জিনিস? ইসলামে ইমানটাই আসল। ইমান যদি কারো সঠিক হয়, আল্লাহ না করুক তার যদি কোনো আমল না থাকে, তবু সে বেঁচে যাবে, তবু সে বেঁচে যাবে। ইমান যদি খাঁটি হয়, আর ইমান যদি গলত হয়, ইমান যদি ভুল হয়, ইমান যদি আল্লাহর কষ্টি পাথরে না টেকে, সে যত বড় নামাজি হোক, যত একশো বার হজ করনে আলা হোক, একশো মসজিদ তৈরি করে দিক, একশো মাদ্রাসা তৈরি করে দিক, কোন কাজ আসবে না। ইমান যদি গলত হয়, তার কোন আমল কোন কাজে আসবে না। ইমান এত বড় সম্পদ। বিবাহ সময় দেখতে হবে ছেলে বা মেয়ে, ছেলে পক্ষ মেয়ে নামাজি কিনা দিনদার কিনা দেখবে, মেয়ে পক্ষ ছেলে ইমানদার কিনা নামাজি কিনা দিনদার কিনা আল্লাহকে ভয় করে কিনা দেখবে। দুনো পক্ষের মূল দায়িত্ব হল দিনদারি দেখা। কিন্তু যারা মাসআলা জানে না, তারা অনেক সময় কি করে, কেউ সৌন্দর্যকে প্রাধান্য দেয়। এইটা ইহুদিদের তরিকা, সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া। দিনদারি দেখতে রাজি না তারা, দিনদারি বাদ দিয়ে সৌন্দর্যকে প্রাধান্য দেয়, এটা ইহুদিদের তরিকা। কেউ অর্থ সম্পদকে প্রাধান্য দেয়, টাকা বেশি আছে কিনা, এটা খ্রিস্টানদের তরিকা। কেউ বংশ মর্যাদাকে প্রাধান্য দেয়, এটা হিন্দুদের তরিকা। এর একটা আমাদের তরিকা না। আমাদের নবী এক হাদিসে বলে গেছেন যে এগুলো লোকেরা দেখে, তোমরা দিনদারিকে এক নম্বরে রাখো, ওইগুলোকে দুই নম্বরে রাখো। তোমরা যারা আমার উম্মত, আমাকে মহব্বত করো, তোমরা দিন আছে কিনা এটাকে এক নম্বরে রাখো, ওইগুলো নিষেধ করেন নাই, ওইগুলোকে সেকেন্ডারি পর্যায়ে রাখতে বলছেন, ওইগুলো দ্বিতীয় পর্যায়ে রাখো, পাওয়া গেলে আলহামদুলিল্লাহ, আর যদি দিনদারির সাথে ওইগুলো না পাওয়া যায় তো ওইগুলো কুরবানি করে দাও, দরকার নেই। দিনদারি পাওয়া যেতেছে, ওইগুলো একটু কম আছে তো কমটাই মেনে নাও, এইলো আমাদের শরীয়ত। তাই প্রথম কথা এটা, দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় কথা, বিয়ের সময় মেয়ে মজলিসে আসে না, কোন দেশে আসে না, ছেলে থাকে, ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ থেকে উকিল থাকে। এই উকিলটা কে হবে? এতদিন আমাদের দেশে একটা রেওয়াজ ছিল, এই উকিলটা থার্ড পার্সন হইত, থার্ড পার্সন যার নাম দেওয়া হইতো উকিল বাপ, এই নাম দেওয়া হইত। সে মেয়ের অনুমতি আনত, সেই মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিত। এখন ওলামাদের প্রচেষ্টার কারণে মজলিসে দাওয়াতুল হক নামে একটা মেহনত চলতেছে বাংলাদেশে, যার হেড হল যাত্রাবাড়ির প্রিন্সিপাল শাইকুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুম, উনিও কেন্দ্রীয় একজন সদস্য। এই যে মেহনতটা চলতেছে, এই মেহনত রসিলা ভুলগুলো ভাঙতেছে। এই মেহনতে বলা হয়েছে যে কোন থার্ড পার্সন উকিল বাপ হইতে পারবে না, নাজায়েজ, গুনাহের কাজ। কারণ সে মেয়ের সামনে কি হিসেবে যাবে? মেয়ের সাথে তার তো পর্দা ফরজ, তার জন্য মেয়ের চেহারা দেখা না যায়। কাজে উকিল বাপ কে হবে? উকিল হবে মেয়ের নিজের বাপ, নিজের ভাই, আপন ভাই, নিজের চাচা, নিজের দাদা, নিজের নানা, এরা হবে। খালু হইতে পারবে না, খালুর সাথে পর্দা করতে হয়। খালুর সাথে কি করতে হয়? আমার পীর ও মুর্শিদ, যিনি এই মসজিদে অনেক বয়ান করছেন, আমার পীর প্রফেসর হামিদুর রহমান সাহেবের পীর, আমরা একই পীরের লোক। উনি বারবার বলতেন, লগুনে খালু কো আলু বানা লিয়া, লগুনে খালু কো আলু বানা লিয়া। আলু যেরকম সব তরকারিতে দেয়, খালু এরকম সবার সামনে যায়, তার কোনো পর্দা করা লাগে না। কিন্তু এটা তো শরীয়ত না, তা মন গড়া। এই জন্য আপনজন উকিল বাপ উকিল হবে। উকিল বাপের একটা ঘটনা বলি, অনেক নসিহত আছে এই ঘটনার মধ্যে। ঘটনাটা শুনেছে এই মজলিসে দাওয়াতুল হকের দিনে আমির, আমি একটু আগে যার নাম বললাম, যাত্রাবাড়ি শাইখুল হাদিস গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি ঘটনা শুনাইছেন। কি ঘটনা? ওনার এক মুসাল্লি, উনি হজের থেকে তিনটা চাদর আনছেন, একটা 10,000 টাকা দিয়ে, একটা 8,000 টাকা দিয়ে, একটা 6,000 টাকা দিয়ে। তো ওনার সাথে পরামর্শ করতে আসছে কোনটা কাকে দিলে ভালো হয়। তো উনি জানতেছে যে প্রথম আপনার খেয়াল বলেন, আপনার খেয়াল যদি ঠিক থাকে শরীয়ত সম্মত হয় তো ঠিক আছে, আর শরীয়ত সম্মত না হয় তাহলে আমি বলে দিব। তো সে খেয়াল পেশ করছে 10,000 টাকাটা এটা উকিল বাপকে দেওয়া দরকার, ওই 30%, আর 8,000 টাকাটা আমার যে শ্বশুর আব্বা তাকে দেওয়া দরকার, আর 6,000 টাকাটা আমার নিজের আব্বার দেওয়া দরকার। উনি শুনলেন, শুনে বললেন, যুক্তি দেন, আপনি যে ফয়সালাটা দিলেন এর পিছনে আপনার কি যুক্তি আছে? বললো, যুক্তি হলে এই, উকিল বাপ তো আমার জীবন সঙ্গিনী, আমার বিবি, তাকে আমার হাতে তুলে দিচ্ছেন, ওনার অবদানটা বেশ। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আমার শ্বশুর আব্বা, উনি আমার জীবন সঙ্গিনীর জন্মদাতা, ওনারও হক আছে। আর রইল আমার আব্বা, ওনার তো আর কোন হক নেই, এই জন্য ওনার জন্য 6,000 টাকাটা আমি ঠিক করছি, ওনার কোন হক নেই, উনি তো কোন অবদান রাখে নাই। দেখেন, দিনই তালিম না দিলে, ইসলামী তালিম না দিলে, শুধু যে ব্রিটিশ পড়ান, ব্রিটিশ সিলেবাস, তাহলে সে ইসলাম সম্পর্কে জানবে না। তখন মাওলানা মাহমুদুল হাসান সাহেব তাকে বুঝাইলেন, আপনার ধারণা টোটাল গলত, আপনি 10,000 টাকা যেটা কিনছেন ওটা দিতে হবে আপনার আব্বাকে, আর 8,000 টাকা যেটা কিনছেন ওটা দিতে হবে শ্বশুরকে, আর 6,000টা যেটা কিনছেন ওটা দিতে হবে উকিল বাবারে। কারণ শরিয়াতে 3% উকিল বাবা হবে, উকিল বাপ হবে, শরিয়াতে এলাও না। তাও যখন বানাই ফেলছেন আর কি করা যাবে, তাকে উকিল বাপ বানায় এবং সারা জীবন তাকে বাপ ডাকে এবং তার সামনে বেপর্দা তার সামনে যায়, ওরা আমার বাপ, তাহলে আমার পর্দা করতে হবে কেন? এই ভুলের মধ্যে থাকে। এই জন্য 3%কে কি বানানো যাবে না, উকিল বাবা বানানো যাবে না। তো মাওলানা মাহমুদুল হাসান সাহেব বুঝাই দিলেন যে না, আপনার বাবার হক সবচেয়ে বেশি। কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের পরে জমিনে যত লোক আছে তার মধ্যে সবচেয়ে বেশি হক প্রত্যেকের নিজের বাপমার, প্রত্যেকের নিজের বাপমার হক সবচেয়ে বেশি। তার মধ্যে মায়ের হক বাপের থেকে 3 গুণ বেশি। মায়ের হক বাপের থেকে কেন? মা 3টা কষ্ট এমন করে যার মধ্যে কেউ শরিক নেই, কেউ অংশীদার নেই। 9-10 মাস পেটে রাখা কত কঠিন, আপনার কান্ধে 1 সের দেয় না, আপনি 1 ঘন্টা রাখতে পারবেন না, সে 9-10 মাস রাখছে। তারপরে সন্তান ভূমিষ্ঠ করা, তা অনেক ঝুঁকিপূর্ণ কাজ, এমনকি পিছনের জিন্দগিতে অনেক মহিলা মারাও গেছে। এখন তো তাড়াতাড়ি সিজার করে ফেলে, তখন তো সিজার ছিল না, মারাও গেছে। অবশ্য শরীয়ত তাদেরকে শহীদ গণ্য করছে, যেসব মহিলারা সন্তান ভূমিষ্ঠ হইতে দিয়ে মারা গেছে তাদেরকে কি গণ্য করছে? শহীদ। এই একটা কষ্ট। আর একটা কষ্ট হলো এই যে 2-3টা বছর তাকে যে লালন পালন করতে হয়েছে, কঠিন ব্যাপার। এই ঘন ঘন পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, নানান রকম কান্নাকাটি করে, রাতের ঘুমায় না, কি যে যন্ত্রণা অনেক ছেলেপেলে দেয়, এটা কিন্তু বাপে অতটা অংশীদার হয় না। এই কষ্টটা কে করে? মা পায়। এই জন্য মায়ের এক ফোঁটা দুধের দাম আমরা সারা জীবনও দিতে পারবো না। মায়ের এক ফোঁটা দুধের দাম, বাপের এক ফোঁটা ঘামের দাম আমরা দিতে পারবো না। তাদের তারা যতদিন হায়াতে আছে তাদের সামনে নিজেকে নত করে রাখতে হবে। তারা যতক্ষণ কোন হুকুম করে শরীয়তের মধ্যে আমাদের মাথা নত করে মেনে নিতে হবে। এক হাদিসে নবীজি সংক্ষেপে বলছেন, সংক্ষেপে, ওয়ালেদাকা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ মা তোমার জন্য হয় বেহেশত না হয় তোমার জন্য দোজখ। একদম সংক্ষেপ হাদিস, অর্থাৎ তুমি যদি তাদেরকে খুশি রাখতে পারো এই বাপ মা তোমার জন্য বেস্ট সার্টিফিকেট, আর তুমি যদি খামাখা তাদেরকে কষ্ট দাও, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও, কোন মুসলমান দেশে বৃদ্ধাশ্রম হওয়া উচিত না, কারণ বুড়া বাপ মার খেদমত করা জান্নাতের সার্টিফিকেট। সেই সময় তাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিলেন, তাতে আপনি জান্নাত থেকে মারুম হয়ে গেলেন। এলো কাফেরদের দেশে ঠিক আছে, কাফেরদের দেশে ঠিক আছে, আর ওই বাপমার জন্য ঠিক আছে যে বাপমা ছেলে পেলেকে ইসলাম ধর্ম শেখায় নাই, নামাজ শেখায় নাই, কোরআন শেখায় নাই, চোখ কান ফুটছে আর অমনি পাঠাই দিচ্ছে কোথায়, কিন্টার গার্ডেনে। ইসলাম শেখায় নাই, নামাজ শেখায় নাই, কোরআন শেখায় নাই, কিন্টার গার্ডেন, ডগ ডগ পড়ছে, ডগ ক্যাট এগুলো পড়ছে। বাপমা যখন তাকে দিন থেকে মাহরুম করলো, দিন শিখাইলো না, বাপমা কত বড় নেয়ামত, আল্লাহ রসুলের পরে বাপমা, এটা শিখাইলো না। বাপমা বেঁচে থাকলে সাতটা অধিকার, বাপমা মারা গেলে আর সাতটা অধিকার, মোট কয়টা হলো? চোদ্দটা অধিকার। এগুলো শিক্ষা দিল না, সেই বাপমার প্রাপ্য হলো কিন্তু এই বৃদ্ধাশ্রম। যে বাপমা ছেলে পেলেকে ইসলাম ধর্ম থেকে মারুম করলো, বঞ্চিত করলো, সেই বাপমার প্রাপ্য কি? বৃদ্ধাশ্রম। তুমি যেন ছেলেকে দিন থেকে মাহরুম করছো, বঞ্চিত করছো, সে তোমাকে খেদমত থেকে বঞ্চিত করে দিছে, তার বউ তোমাকে বরদাস্ত করতেছে না, তুমি সারাদিন কাশো, তুমি ঘর গান্দা করে ফেলো, এগুলো তোমার বউ মানতে রাজি নেই। অথচ পোলাপানো তো ঘর গান্দা করে, সেগুলো তো সাফ করা হয়। তাহলে বুড়া বুড়ি যদি শেষ বয়সে একটু অসুস্থ থাকে, তো খেদমত করতে সমস্যা কোথায়? এই খেদমতটাই তো জান্নাতের সার্টিফিকেট। যাই হোক, থার্ড পার্সন উকিল বাপ হইতে পারবে না, আপনজন উকিল উকিল হবে। তো সাধারণত মেয়ে আসতে পারে না, মেয়ের উকিল আসে, বর সাধারণত থাকেই। কিছু ঘটনা এমন হয় যেখানে বরও আসতে পারে না, বিয়ে হইতেছে কিন্তু বর কোন কারণে আসতে পারতেছে না। তো লোকেরা সাদা সিধা কি করে, ওই মাইকের ভিতরে সাউন্ড বাড়াই দিয়ে বর যে কবুল কইল এটা শোনাই দেয়। বর রয়েছে লন্ডনে, এতে শোনাই দিল এই বিয়ে হবে কিনা। শরিয়াতে এই বিবাহ হবে না, কারণ যারা সাক্ষী হয় তাদেরকে নিজে কানে শুনতে হয়, নিজে চোখে দেখতে হয় কে প্রস্তাব দিল, মেয়ের পক্ষ থেকে কে প্রস্তাব দিল, ছেলে কবুল করলো বা ছেলের উকিল হইতে পারে সে কবুল করলো। এক পক্ষ প্রস্তাব দেয় আর এক পক্ষ কবুল করে। এই প্রস্তাব দেওয়া আর কবুল করা, এটা চোখে দেখতে হয়, কানে শুনতে হয়। তো মোবাইলে সাউন্ড বাড়াই দিলে আওয়াজ না শুনলো, কিন্তু বরটাকে পার্টিকুলার দেখতে পারলো, বরটা বাস্তবে কিরকম ভিডিওতে দেখলে হবে না, সশরীরে দেখতে হবে, সশরীরে শরীয়তের হুকুম হলো সশরীরে দেখতে হবে। এই জন্য কেউ যদি এরকম গলত তরিকায় করে থাকেন যে মোবাইলের মাধ্যমে কবুল পড়াইছেন, পরে বিবাহ দিয়ে দিচ্ছেন, তা আজকে জানতে পারলেন আমি একজন মুক্তি, আমি প্রায় 45 বছর মাদ্রাসায় পড়াইতেছি এবং আমি ফতোয়া দেই, আমার 40 খানা কিতাব আছে বাংলাতে, আমার ওয়েবসাইট আছে darsemansoor.com, তবে আমার রেফারেন্স দিয়ে আপনারা বলতে পারেন যে এই বিবাহ হয় নাই। কি করতে হবে? ওই ছেলেকে আবার আইনে আবার বিবাহ পড়াইতে হবে, আগেরটা হয় নাই, আগেরটা হয় নাই। তাই বলে যে এরা আর স্বামী স্ত্রী থাকতে পারবে না, এমন না, শরিয়াতে সমস্যাও বলে দিছে, সমাধানও বলে দিছে। আনো আনো ছেলেকে নিয়ে আসো, অথবা ছেলে একজনকে টেলিফোনে উকিল বানাই দিক, ছেলে বিদেশ থেকে একজনকে কি বানাই দিক, উকিল। তো তুমি মেয়ের পক্ষ থেকে যখন প্রস্তাব দেয়, তুমি বলবা আমি আমার অমুক বন্ধুর পক্ষ থেকে এই প্রস্তাব কবুল করিলাম। তাহলে ওই বিয়েতে ছেলেও নেই মেয়েও নেই, দুনো পক্ষের কি আছে? উকিল আছে, এটা সহি, এটা শুদ্ধ। তাহলে দ্বিতীয় প্রসঙ্গ গেল উকিল কে হবে। তৃতীয় প্রসঙ্গ, এজেন্ট যে আনা হয় এটা কি জিনিস, এটা কি জিনিস, মেয়ের যে এজেন্ট আনা হয় এটা কি? কিতাবে লিখছে মেয়ের কাছে ছেলে সম্পর্কে বলতে হবে যে এই ছেলে দেখাইতে হবে প্রয়োজনে, এবং সে এই করে, তার এই এই বংশমর্যাদা আছে বা আর্থিক সংগতি আছে, এগুলো মেয়েকে বলতে হবে, তার সাথে তোমার বিবাহ আমরা ঠিক করছি, তুমি রাজি আছো কিনা। এই কথা বলার পরে মেয়ে যদি চুপ থাকে তাহলে রাজি, মেয়ে যদি হাসে, কিচ্ছু বলে নাই হাসি দিছে, তাহলে রাজি। মেয়ে যদি কান্দে, চোখ দিয়ে পানি আসছে, তাহলে রাজি। আর যদি মুখে বলে, মুখে বলে যে আমি রাজি আছি, তা তো হবেই, তাহলে তো হবেই, কিন্তু হাসলে কানলে চুপ থাকলে কোন অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে এর দ্বারাও কিন্তু কি হয়ে যাবে, সম্মতি মুখে স্বীকার করা লাগবে না, হাসলে কানলে চুপ থাকলে। অনেক কাজী থাকে আমাদের সমাজে যাদের এলেম নেই, তারা কি করে, ছেলে পক্ষের লোক লোক পাঠায়, মেয়ে পক্ষ থেকে এজেন্ট আনতেছে, মেয়ে আসলে এজেন্ট দিল কিনা, অনুমতি দিল কিনা, তোমরাও শুনে আসো। অনেক কাজী না জানার কারণে ছেলে পক্ষের লোক পাঠায়, এটা গলত। যদি মেয়ে চুপ থাকে বা একটু হাসি দেয় বা একটু কাঁদলো, তাহলে এরা কি সাক্ষী দিবে, এরা তো কিন্তু শুনবে না। মেয়ে যদি চুপ থাকে এই সাক্ষীটা কিন্তু শুনলো, কি সাক্ষী দিবে, তা বেকার। এই জন্য মেয়ের এজেন্ট আনতে গেলে ছেলে পক্ষের কোন সাক্ষী যাওয়ার দরকার নেই, মেয়ে পক্ষেরও কোন সাক্ষীর দরকার নেই, শুধু একটা লোক গেলে হলো, সেটা মেয়ের বাপ হোক, চাচা হোক, দাদা হোক, নানা হোক, একটা লোক গেলে হলো, শেষ। আরেকটা বিষয় হলো বিয়েতে, বিয়ের সময় শরিয়াতে দুটা খরচ রাখছে, বিয়ের সময় আর কোন খরচ রাখে নাই, একটা হলো মোহর দিতে হবে, মোহর আমরা যাকে দেন মোহর বলি, দেন মোহর ছাড়া বিবাহ হালাল হয় না, এটা দিতে হবে। আমাদের নবীদের মেয়েদের মোহর ছিল 150 তোলা রূপা, 150 তোলা রূপা, তাতে এখন 1.5 লক্ষ টাকা হয়। আল্লাহ যাদেরকে ধনী করছে তাদের বিবাহ কমপক্ষে 1.5 লক্ষ টাকা হইতে হবে, বেশি হওয়া নিষেধ না, কমপক্ষে 1.5 লক্ষ টাকা হইতে হবে। এই একটা খরচ। আর দ্বিতীয় খরচ হল অলিমা, এটা সুন্নত। নবীজি বলছেন আউলিম ওয়ালাও মিশাতিন, তুমি রুটি গোস্ত দিয়ে অলিমা খাওয়াই দাও। কিন্তু তিনি এটা শর্ত করেন নাই, আপনার রুটি গোস্তের তৌফিক নেই, হ্যাঁ আপনি কিছু মিষ্টি কিনে বিতরণ করে দিলেন, আমার তৌফিক নেই, আমার তৌফিক আছে 2000 টাকা, তো 2000 টাকায় তো রুটি গোস্ত হবে না, তা আপনি মিষ্টি কিনে দেন। নবীজি কোন বিবাহে রুটি গোস্ত দিচ্ছেন, কোন বিবাহে শুধু খেজুর দিচ্ছেন, ওইটাই অলিমা। এই দুটা খরচ বিবাহ সবাই দেনমোহন, এখন দেওয়া জরুরি না, ওয়াদা করতে হবে যে এত দেনমোহন আমরা দিব, আর নগদ দিলে তো ভালোই। আর এটা শুধুমাত্র অলঙ্কার দিয়ে উসুল দেওয়া যায়, দেনমোহর যা ধরা হবে যদি উসুল দেখাইতে চান টাকা দিয়ে বা কোনো মাল দিয়ে, অলঙ্কার দিয়ে উসুল দেওয়া যাবে, কিন্তু অলঙ্কার বাদে তো আরো অনেক কিছু দেওয়া হয় না, সেইগুলো দিয়ে উসুল দেখানো যাবে না, জায়েজ নেই, শুধু অলঙ্কারটা। এই দুটা খরচ বিবাহ সময় আছে, দুটোই ছেলের দায়িত্ব, দেনমোহরও ছেলে দিবে, অলিমাও ছেলে খাওয়াবে। বিয়ের সময় আমাদের শরীয়তে মেয়ের বাপের উপরে কোনো খরচ দেয় নাই, আমাদের শরীয়তে কি জন্য দেয় নাই, সে একটা মেয়েকে মানুষ করতে, তৈরি করতে, দিনদার বানাইতে অনেক শ্রম দিছে, অনেক পয়সা খরচ করছে, অনেক টেনশন করছে, অনেক কুরবানি করছে, একটা মেয়েকে তৈরি করতে অনেক টেনশন করছে, সেই মেয়েটাকে আজকে একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, সে 15-20 বছর কুরবানি করছে, কুরবানি করার কারণে অনেক ত্যাগ করছে, এই ত্যাগ করার কারণে শরীয়তে মেয়ের বাপের উপরে খরচের কোনো দায়িত্ব দেয় নাই, খরচের কোনো দায়িত্ব দেয় নাই, তার মানে নিষেধও করে নাই। কিন্তু মেয়ে যদি, মেয়ের বাপ যদি মেয়েকে কিছু অলঙ্কার দেয়, কিছু সামান দেয়, নিজে খুশি হয়ে, তার ইচ্ছা, কিন্তু শরীয়তে জরুরি করে নাই, জরুরি তো ছেলের উপরে, মোহর দাও, অলিমা খাও, আর বাকি জিন্দেগি তো আরো কাজ আছে, তাকে খানা পেনা দিতে হবে, তাকে কাপড় চোপড় দিতে হবে, তাকে আলাদা বাসস্থান দিতে হবে, আলাদা বাসস্থান দিতে হবে, যে রুমের মধ্যে স্বামীর পরিবারের কোনো লোক থাকে না, স্বামীর পরিবারের কোনো লোক থাকে না, এইরকম বাসস্থান দিতে হবে, সারা জীবনের দায়িত্ব, এটা সারা জীবনের দায়িত্ব। এই হলো বিবাহের খরচ, এর বাইরে যদি কোনো শর্ত দেওয়া হয় সেটা শরীয়তে নাজায়েজ, শরীয়তে নাজায়েজ। কেউ শর্ত দেয় আমারে 1,00,000 টাকা দিতে হবে, আমারে বিদেশে পাঠাইতে হবে, আমারে এই দিতে হবে, সেই দিতে হবে, এগুলো আমাদের কানে আসে, এগুলো সব হারাম, হারাম। 20 বছর লালন পালন করে একটা মেয়ে তোমার হাতে তুলে দিল, তারপর তুমি এই দাবি কেন করতেছ, কেন করতেছ, ঠিক না, ঠিক না। এক ঘটনা আমার সামনে আসছে, আমি বসা মেয়ে পক্ষকে জিজ্ঞেস করলাম আপনি মোহর কত চান, বললাম আমার মেয়ে তো ডাক্তার হয়ে গেছে, এই জন্য আমি মোহর 20,00,000 টাকা চাই, 20,00,000 টাকা মোহর। বললাম এত বেশি হওয়া তো ঠিক না, কারো কাছে মেয়ে দেওয়া মানে কি, কারো কাছে মেয়ে বিয়ে দেওয়া মানে তাকে ছেলে বানানো, কি বানানো, ছেলে বানানো। আর ছেলে পক্ষ যে মেয়ে আনলো, এই মেয়ে আনার অর্থ কি, নিজের একটা মেয়ে বাড়লো। এই জন্য অত ভুল ভ্রান্তি তালাশ করবে না, গড়ে নিবে, এটা দুজনই কম বয়স, অভিজ্ঞতা নেই, ভুল ভ্রান্তি হইতেই পারে। তুমি নিজের ছেলে, ছেলেকে যেভাবে গড়ে নাও, জামাইকে এভাবে গড়ে নাও, নিজের মেয়ের ভুল ভ্রান্তি যেভাবে শুধরায় নাও, ছেলের বউর ভুল ভ্রান্তি এইভাবে শুধরায় নাও, ভুল ধরতে চেষ্টা করো না, শুধরাও, তাহলে কোনো ফেতনা হবে না। যত মিল মহব্বত বাড়ে আল্লাহ খুশি হয়, যত মিল মহব্বত কমে শয়তান খুশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া হয় শয়তান খুশি হয়, শয়তান খুশি। লম্বা হাদিস আছে, লম্বা হাদিস আছে, শয়তান সাগরের মধ্যে স্টেজ বানায়, মানে সব ও যে চেলাবেলা আছে লাখ লাখ ওদেরকে ডেকে রিপোর্ট দেয় কে কি করছো। একটা শয়তান বলে আমি অমুকের পিছনে লাগছিলাম, তাদের পিছনে লাগে ঝগড়া করাইতে করাইতে একদম বিবাহ বিচ্ছেদ করে দিলে শয়তান লাভ দিয়ে নিচে পড়ে ওরা বুকে জড়াই ধরে, হ্যাঁ বেটা তুই কিছু করছিস। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি করাইতে পারলে শয়তান খুশি হয়, আর যত মিল মহব্বত হয় আল্লাহ রাজি হয়। স্বামী স্ত্রী যে কেউ আরেকজনের দিকে যখন মহব্বতের দৃষ্টিতে তাকায় তো আল্লাহ তাদের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাদের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়। কাজেই কোন রকম শর্ত ছাড়া আর চলবে না। বিশেষ করে একটা শর্ত দেয় আমাদের দেশের লোকেরা, ছেলে পক্ষ বলে মেয়ে পক্ষকে আমার 500 লোক যাবে খাওয়াইতে হবে, এই শর্তটা দেয়। শর্ত দেওয়ার দরকার যদি মেয়ে পক্ষ দাওয়াত দেয় দাও খেয়ে আসো, তুই শর্ত দিলে কেন? ছেলে পক্ষ শর্ত দিল কেন? শর্ত দিয়ে দিয়ে খেয়ে আসলো, এতে হাদিসে নবীজি ওই লোকগুলোকে দুটা সার্টিফিকেট দিছে, যারা এরকম শর্ত দিয়ে দাওয়াত খাই আসলো তাদেরকে প্রিয় নবীজি দুটা সার্টিফিকেট দিচ্ছেন। মারাত্মক দাখালা সার এখান ও খরাজা মগিরন, এই লোকগুলো চোর হয়ে ঢুকলো ডাকাইত হয়ে বেরোয় আসলো, খাইলেন একক, তো টাইটেল পাইলেন দুটা, এই খানার দরকার আছে? এই জন্য কেউ খুশি খুশি দাওয়াত দিলে খান, এরকম শর্ত দিয়ে দাওয়াত দিয়ে কারো বাড়ি খাইতে দেবেন না, একক তো খাইবেন আর দুটা টাইটেল পাইলেন। দাওয়াতে খানা রেডি করা হয়, এখানে যারা মুরগি জবাই করে ওদের দিকেও খেয়াল রাখতে হবে, ওরা অনেক সময় ঠিক মতো বিসমিল্লা বলে না, খালি গল্প করতেছে ওদের দিকে পুষাইতেছে, এগুলো লোক রাখতে হবে, প্রত্যেকবার বিসমিল্লা বলতে হবে। এবং শ্বাস নালী, খাদ্য নালী আর দুই সাইডে দুটা রগ আছে, এই চারটে রগ কাটলে মুরগিটা হালাল হবে। কোরআন হাদিসে বিভিন্ন আয়াত আছে, কুলু হালালান তৈয়িবা, হালাল জিনিস খাও, পবিত্র জিনিস খাও। মুরগি তো হালাল, কিন্তু হালালটা পবিত্র হবে কখন? দহনের রগগুলো ঠিক মতো কাটা হবে। গরু তো হালাল, কিন্তু পবিত্র কখন হবে? ঠিক মতো রগগুলো কাটা হবে। আপনি আপনার ভণ্ড পীর বাবার নামে জবাই দিলেন, এই জানোয়ারটা মুর্দা হয়ে গেছে, বা কেউ নাজায়েজ ভাবে একটা জানোয়ার এনে জবাই করলো, এটা হালাল তৈয়ব না, পবিত্র না, যেহেতু নাজায়েজ ভাবে আসছে, চুরি করে আসছে, আল্লাহ হেফাজত করুন। তো এই কয়েকটা মশলা এটা জানা থাকার দরকার। আবার আজকাল আর একটা মশলা বলে শেষ করি, অনেক ছেলেপেলে দেখা যাইতেছে কোর্টে যেয়ে বিবাহ করতেছে, এগুলো প্রত্যেকে জানা থাকা দরকার যাতে আমাদের ছেলেপেলে এগুলোকে বাঁচতে পারে। অনেক ছেলেপেলে কোর্টে যেয়ে বিবাহ করতেছে, ম্যাজিস্ট্রেটের কাছে যেয়ে। এখানে শরিয়ত কি বলে? শরিয়ত কোন অবস্থাতে এই বিবাহকে পছন্দ করে নাই। গার্ডিয়ান ছাড়া যে বিবাহ হয়েছে এটা কোন অবস্থাতে শরিয়ত পছন্দ করে নাই। এখন হলো যে জায়েজ হলো কিনা, পছন্দ তো করেই নাই, জায়েজ হলো কিনা, সেখানে মশলা হল ছেলে যদি আর্থিক দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, বংশ মর্যাদার দিক দিয়ে মেয়ের সমান হয়, মেয়ের থেকে ঊর্ধ্বে হয়, এই অবস্থায় কোর্টে বিয়ে হয়েছে। ছেলে মেয়ে সমান ধর্মের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, হ্যাঁ এইসব দিক দিয়ে, বংশীয় মর্যাদার দিক দিয়ে সমান, বা ছেলে উপরে, তাহলে বিবাহটা জায়েজ হয়েছে। পছন্দনীয় না, শরীয়ত এটাকে অপছন্দ করছে, কিন্তু হয়ে গেছে। এখন বাপ মার উচিত এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে, আচ্ছা চলো আমরাও মেনে নিলাম। আর যদি আল্লাহ না করুক, মেয়ে সব দিক দিয়ে উঠবে, মালের দিক দিয়ে, হ্যাঁ বংশমর্যাদার দিক দিয়ে, নামাজ রোজার দিক দিয়ে, মেয়ে উপরে ছেলে নিছে। তো ম্যাজিস্ট্রেট স্যার যতই পড়াই দিক, কোর্টে দলিল হোক রেজিস্টার হোক, ইসলামী শরিয়াতে এই বিবাহটা হয় নাই, কিচ্ছু হয় নাই, বিবাহ হয় নাই, কিচ্ছু হয় নাই। তারা একসাথে থাকলে জেনা হবে, হারাম হবে। এবং কোর্টে যত বিবাহ হয় প্রায়টা কিন্তু এই অবস্থা হয়, দেখা যায় যে মেয়ে উপরে, ছেলে মেয়েকে ধোকা দিচ্ছে, ছেলে মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করছে, মেয়েটা সরল বনা হয় ধোকা পড়ে দেয়। এই জন্য এই মশলাটা ব্যাপক জানা জানি হওয়া উচিত, যে আমাদের ছেলে পেলে জন্য গার্জিয়ানকে বাদ দিয়ে কোর্টে এই বিবাহ শাদী না করে। এই কয়েকটা জরুরি কথা। যেহেতু আপনারা অনেকে বসতেন, আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ কম হয়, এই জন্য কিছু জরুরি কথা জানা থাকলে আপনারা দশ ভাইকে বলতে পারবেন, আমার রেফারেন্সে বলবেন, যাতে সবাই এই মুর্দা সুন্নত গুলো, নবীদের সুন্নত গুলো জিন্দা করতে পারে। আমরা নবীর উম্মত কি জন্য? নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। নবীর তরিকা, নবীর যে পদ্ধতি রেখে গেছেন, এই পদ্ধতি আমি নিজেও মানব, দশ ভাইকে বলবো, এর জন্য আমি উম্মতে মুহাম্মাদি। আমার কাজটা কি? ব্যবসা করতে করতে জিন্দগি শেষ করে দিব? চাকরি করতে করতে জিন্দগি শেষ করে দিব? তাহলে আমার জিন্দগি মাটি হয়ে গেল। জিন্দগির মূল উদ্দেশ্য নিজে নবীর তরিকায় চলা, অন্যদেরকে নবীর তরিকা সম্পর্কে শিক্ষা দেওয়া, জানানো। কিতাব পড়ে পড়ে বলেন বা কোন আলেমের থেকে জেনে বলেন, জেনে পারেন বলেন, এটা আমার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য। ব্যবসা লক্ষ্য উদ্দেশ্য না, চাকরি লক্ষ্য উদ্দেশ্য না, তা বেঁচে থাকার জন্য করতে হয়। একটা ছেলে লন্ডনে পড়তে গেছে, তার বাপকে ওদের জিজ্ঞেস করে, এই তোমার ছেলে লন্ডন কি করতে গেছে? তো পড়তে গেছে। তা আপনি কইলেন খালি পড়তে গেছে? মানে খায় না? তো খায় তো। ঘুমায় না? ঘুমায় তো। এগুলো কইলেন না যে? কারে গাধা, এগুলো বলা লাগবে? এ তো সবাই করে, যে উদ্দেশ্যে গেছে সে উদ্দেশ্যটা বললাম। উদাহরণটা কেন দিচ্ছি? এই জন্য দিলাম, আপনার আমার জিন্দগির লক্ষ্য উদ্দেশ্য কি? নবীর সুন্নত অনুযায়ী চলো, অন্যদেরকে বলো, লক্ষ্য উদ্দেশ্য। আর যা কিছু আমরা করতেছি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, সব আনুষঙ্গিক। সব কি আনুষঙ্গিক? লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দেখেন না, কবরে যেয়ে কিছুই দেখবেন না, কিছুই নেই, একদম মনে হবে তো সব স্বপ্ন। এত কোটি টাকা আল্লাহ আলোচনা করছেন, সব স্বপ্ন। আল্লাহ আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দান করুন। এখন আমি খুতবা দিব, তো এ আসছে কে? মেয়ের উকিল হয়ে আসছে কে? আপনি? আর ছেলে কই? আপনাদের সামনে আছেন ছেলে, আপনি সামনাসামনি হয়ে বসেন, আমার সামনাসামনি হয়ে বসেন। আসন দিয়ে বসেন, আরাম করে বসেন। আমি এখন খুতবা দিব, খুতবা দেওয়ার পরে আপনাকে যে কথাগুলো শিখাই দিব, ওগুলো আপনি এনাকে বলবেন, উনি কবুল বলবে। আমি আগে ঘোষণা করতেছি, ছেলের নাম কি? মোহাম্মদ সাদমান সাদাত হোসেন। পিতা মোহাম্মদ গোলাম হোসেন। গোলাম হোসেনের পরে কি লেখা? এটা মাতা হল মাতা আফরোজা হোসেন। 19 নম্বর কাঁঠাল বাগান। কনে দিলরুবা মরিয়াম। তারপর কি লিখছে? পিতা, এইভাবে লিখছি কেন? পিতাটা নিচের লাইন লিখবে না? পিতা এম ডি মুফাজ্জল হুসাইন, মোরে ফাতেমি 1,83,000 টাকা উসুল পরিশোধ, নগদ পরিশোধ করে দিছে 1,83,000 টাকা। আজ যিনি উকিল হইতেছেন মেয়ের আপন ভাই মোহাম্মদ এহসানুল হাবিব, আমাদের মোফাজ্জল হোসেন সাহেবের বড় ছেলে, উনি মেয়ের পক্ষ থেকে উকিল প্রস্তাব করবেন। আমি এখানে আরবিতে খুতবা দিব, তারপরে হবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. فقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. فقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم.
এইবার আপনি ওনার দিকে এই করে বলেন, আমি আমার আপন বোন দিলরুবা মারিয়ামকে তার পক্ষ থেকে উকিল হইয়া 1,83,000 টাকা মোহরের আওয়াজে আপনি বলেন, আপনি বলেন মোহাম্মদ সাদমান সাদাত হোসেনের নিকট বিবাহ দিলাম, আপনি তো আওয়াজ করে বলেন আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ। শুনছেন সবাই? এখন দোয়া দেন, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মী ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক
ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا ارحم الراحمين তোমার বান্দারা তোমার হাবিবের সুন্নত জিন্দা করার উদ্দেশ্যে সমস্ত সেন্টার বাদ দিয়ে তোমার ঘরে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করল। আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে তুমি এই আকদে নিকাহকে এই বিবাহ অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যত রকম রহমত বরকত সুখ শান্তি মিল মহাব্বত নেক ঔলাদ আরো যত রকম নেয়ামত আছে আল্লাহ তুমি এই নতুন দম্পতির জন্য বরাদ্দ করো। আল্লাহ বাকি জিন্দেগি তারা তোমার হুকুম মতো তোমার হাবিবের তরিকা মতো জিন্দেগি পরিচালনা করতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক দান করো। দিনের খেদমত করতে পারে দিনের দাওয়াত দিতে পারে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। তাদেরকে যে বিদ্যা বুদ্ধি দান করেছ আল্লাহ তোমার দিনের কাজে ব্যয় করতে পারে আল্লাহ এই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন শয়তান যেন তাদের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে না পারে অমিল সৃষ্টি করতে না পারে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদেরকে হেফাজত করো শয়তানের ধোকা থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ এই নিয়ামত আমরা যারা হাত তুলেছি এই সকল নিয়ামত আমাদের জন্য আল্লাহ তুমি বরাদ্দ করে দাও। আমাদের ছেলে মেয়েদের জন্য তুমি বরাদ্দ করে দাও। আল্লাহ আমরা যেন এরকম সুন্নত তরিকায় সাদাসিধা ভাবে আল্লাহ এই বিবাহ অনুষ্ঠান মসজিদে করতে পারি সেই তৌফিক দান করো। সমস্ত অপব্যয় অপচয় অনর্থক খরচ থেকে আমরা বাঁচতে পারি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ এমন খরচ করার তৌফিক দান করো যা কোন না কোন কাজে আসবে উপকারে আসবে এই তৌফিক আমাদেরকে দান করো। হাজরা বেহুদা খরচ হয়ে যাবে আল্লাহ ডেকোরেটর নিয়ে যাবে এইসব খরচ আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন বাকি জিন্দেগি আল্লাহ আমরাও যেন তোমার হুকুম মতো চলতে পারি আমরা ইমানকে হেফাজত করতে পারি আমলকে সুন্দর করতে পারি নামাজকে সুন্দর করতে পারি কোরআনকে সহি করতে পারি আমাদের সবাইকে তৌফিক দান করো। এ আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও রহমত ও বরকতের দেশ বানায় দাও। আল্লাহ বাংলাদেশকে মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও আল্লাহ ওয়ালাদের দেশ বানায় দাও। আল্লাহ এই দেশে ইসলাম আছে দেখে কাফেররা অনেক রকম ষড়যন্ত্র করতেছে অনেক দিক দিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করতেছে আল্লাহ সরকারকে তুমি হেফাজত করো। কাফেরদের কাছে নত স্বীকার করে আল্লাহ ইসলাম বিরোধী কোন আইন তারা যেন না করে তাদেরকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে কালেমার উপরে কায়েম থাকার তৌফিক দান করো কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ ওনাদের কাছে যে অন্তরের যে রোগ আছে হিংসা বিদ্বেষ রাগ ইত্যাদি এর চিকিৎসা করানোর তৌফিক দান করো। এ আল্লাহ জানি না আমাদের কার কখন হায়াত শেষ হবে আল্লাহ দয়া করে যখন তুমি আমাদেরকে ডাক দিবে আমাদেরকে ইমানের সাথে কালেমার সাথে আল্লাহ তোমার দরবারে ডাক দিও আমরা ইমান নিয়ে হাসতে হাসতে যেন তোমার দরবারে উপস্থিত হইতে পারি। আল্লাহ এই নিয়ামত আমাদের সবাইকে দান করো সমস্ত মুসলমানদেরকে দান করো। আল্লাহ বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা মজলুম অবস্থা আছে কাফেরদের দ্বারা কষ্ট পাইতেছে আল্লাহ তাদেরকে তুমি রেহাই দান করো কাফেরদের কষ্ট থেকে তাদেরকে নিষ্কৃতি দান করো আল্লাহ কাফেরদের জুলুমকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ মুসলমানদেরকে শান্তিতে থেকে তোমার দিন প্রচার করার তৌফিক দান করো।
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين না
বসুন
ওটা একটা গলত তরিকা বিবাহের পরে দাঁড়ায় সালাম করা এটা ইসলামে নেই তাদের দরকার নেই ওই যে দোয়া পড়ে দিলাম ওটা হলো তরিকা বিবাহ সাথে সাথে দোয়া পড়ছি না বারাকাল্লাহ লাকা বারাকাল্লাহ আলাইকা জামা বাইনা কুমা ফি খায়ের এই দোয়াটা পড়তে হবে এই কথা আমি বলতে ভুলে গেছিলাম আপনারা সবাই শুনে রাখেন আমাদের দেশে বিবাহের পরে ছেলেকে বলা হয় তুমি দাঁড়াও দাঁড়ায় সবাইকে সালাম করো বলা হয় কি না এটা আমাদের শরীয়তে নেই এটা এখন থেকে বন্ধ করে দিবেন না করবেন না এই দোয়াটা দিবেন।